এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন প্রেত, সাথে আছে আমি জেফিতার। এবার একসাথে বলতে চাই, প্রেতের কিন্তু আজকে 28তম এপিসোড প্রচার হতে চলেছে। এবং একসাথে যেটা বলবো যে আজকে কিন্তু আপনাদের জন্য আছে একটা অসাধারণ ঘটনা। বিশ্বাস করুন, আজকে যে ঘটনাটা আমি পড়ে শোনাবো বা যে গল্পটা আমি পড়ে শোনাবো সেটা এতটাই অদ্ভুত, আপনাদের কাছে মনে হতে পারে আপনার কোন সিনেমা দেখছেন চোখ বন্ধ করে। বিশ্বাস করুন, এই ঘটনাতে একই সাথে আছে অ্যাডভেঞ্চার, রহস্য, থ্রিল, ভয় এবং একই সাথে ভয়ঙ্কর ভৌতিক এবং পিশাচ সব আছে। এক কথায় দিস ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং এপিসোড আজকে আমি প্লে করতে চলেছি। এবং এই ঘটনার ডিউরেশন কিন্তু এক ঘন্টা, মানে একটাই ঘটনা থাকছে পুরো এপিসোডে এবং সেটা বেশ লম্বা। এবং আমি বিশ্বাস করি যে আজকের এপিসোডটা আপনাদের মাথা নষ্ট করে দেবে। এবং খুবই সুন্দর একটা গল্প আজকে আমি বলে শোনাবো, গল্প বলছি বা ঘটনা যেটাই বলেন না কেন। এবং যে রাইটার ছিলেন তার নামও আমি উল্লেখ করে দিচ্ছি এবং সেটা সর্বশেষ ঘটনার শেষে আমি উল্লেখ করে দেবো। আশা করছি আপনাদের দারুণ সুন্দর লাগবে। আজকে কিন্তু আমরা ফিরোজ ভাইয়ের ঘটনা নিয়ে এসেছি, মানে ফিরোজ ভাই আমাদের ঘটনা কালেক্ট করে দিয়েছেন এবং আমাদের ঘটনাটাই লিখে পাঠিয়েছেন। হচ্ছে মেইন যে রাইটার তার নাম হচ্ছে হরিপদ রোহিত ভাই এবং আশা করছি তার স্টোরি আপনাদের কাছে অসম্ভব রকম সুন্দর লাগবে। আজকে শুনবো আমরা রহস্যময় খুলির পাহাড় নামক এক ভয়ঙ্কর গল্প। এবং বিশ্বাস করুন, আমি আবারও বলছি, চোখ কান একদম যেটাকে বলে চোখ বন্ধ করে শুনবেন এবং যেটাকে বলি আমরা যে লাইট অফ করে দিয়ে হেডফোন কানে লাগিয়ে শুনবেন এই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স যদি নিতে চান। সো আমি আর কথা বানাবো না, আমি সরাসরি এপিসোডে ঢুকে যাবো। বাট এপিসোডে ঢুকার আগে বলবো, আপনারা যদি চান যে আপনারা প্রেতে ঘটনা পাঠাবেন, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে প্রেতে কিন্তু 31st অক্টোবর একটা কিন্তু হ্যালোইন স্পেশাল এপিসোড আসছে এবং সেখানে যদি আপনারা চান আপনাদের ঘটনা প্লে হোক, তাহলে অবশ্যই আপনারা যেটা করতে পারেন, আপনাদের একটা আমাকে আমি আপনাদের বলে দিচ্ছি একটা ইমেল আইডি। সে ইমেল আইডিটা হচ্ছে pret.shadhinmusic@gmail.com, pret.shadhinmusic@gmail.com। ঠিক এই মেলে গিয়ে ঘটনা সেন্ড করতে হবে। বেশ লম্বা স্টোরি হলে সব চাইতে ভালো হয়। এবং বিশ্বাস করেন, ওই দিন কিন্তু আমি 2 ঘন্টার শো করবো, আমি প্ল্যান করেই রেখেছি ওই দিন 2 ঘন্টা একটা শো যাবে এবং বেশ লম্বা শো হবে, বেশ অসাধারণ কিছু থাকবে এবং ওই শোটা আপনাদের জন্য খুবই অদ্ভুত হবে। এবং এই জন্য বলছি যে ওটা খুবই স্পেশাল একটা শো। আমি একটা টুইস্ট আছে বা একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা আমি আসলে এখন রিভিল করবো না, সারপ্রাইজটা আমি আসলে ওই দিনই রিভিল করবো আর সেটাই ইন্টারেস্টিং হবে আশা করা যায়। এবং 31st অক্টোবরটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে। দ্যাটস আমি আপনাদের বলবো, আপনারা যদি পার্টিসিপেট করতে চান তাহলে কিন্তু অবশ্যই ঘটনা আপনাকে লিখে পাঠিয়ে দিতে হবে pret.shadhinmusic@gmail.com। ঠিক আছে, মেনে গিয়ে ঘটনা সেন্ড করবেন আর বেসিক্যালি আপনার কিছুই করা লাগবে না। সো এই তো, আর দেরি করবো না, সরাসরি ঘটনায় চলে যাব এবং অবশ্যই ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভয়ঙ্কর রকম শুধু লাগবে। চলে যাই ঘটনাতে। ঘটনাটা ওর কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, হ্যালো আসসালাম আলাইকুম যশু ভাই, কেমন আছেন? আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে। আজ আপনার জন্য পাঠিয়ে দিলাম এক বিশাল লম্বা কাহিনী, আশা করছি গল্পটি ভালো লাগবে, পড়ে শোনাবেন আপনার প্রেত পডকাস্টে। এটা মূলত প্রেত পডকাস্টের জন্য পাঠানো, যদিও ঘটনাটা কালেক্টেড ঘটনা, বাট অবশ্যই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। রাত প্রায় 3:30, নিস্তব্ধ চারিদিক, গরমের সময় বলে ঘুমও আসছে না। এদিকে গরমে এত রাতেও ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে রোহিত। আর কি বা করবে, কারণ কেউ তো নেই যার সাথে কথা বলে সময় কাটাবে। একাধি দিন তার, আর যারা আছে সবাই ঘুমাচ্ছে। সেই ধ্যামনা বন্ধুগুলো, একবারও কি ইচ্ছে হয় না যে ফোনটা দিয়ে দেখি বন্ধুটা কি করছে? তাই রোহিতের মনে একারই সংসার, কিন্তু রোহিতের এক গার্লফ্রেন্ড আছে সেই ল্যাপটপ, আর তার মধ্যে গল্প লেখা, মুভি দেখা, ইউটিউব দেখা, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করা, তাকে রোহিত খুব ভালোবাসে, তাই তার দিকে কোনো শেষ নেই। ইদানিং গল্প নিয়ে একটু বেশি বিজি সে, তাই রাতের পর রাত না ঘুমিয়ে ল্যাপটপ নিয়ে পড়ে থাকে। আর অসাধারণ লোকের তুলনায় সে একটু বেশি রাত জাগে। আজকেও তার ব্যতিক্রম নয়, রোজকার মতো নানা কাজ করছে, গল্প লেখার আগে একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব আর গুগলে খবর দেখছে। হঠাৎ তার নজর আটকে যায় ছবিতে, অসাধারণ একটা ছবি, পাহাড় ঘেরা জঙ্গল, মেঘে আচ্ছাদিত একটা জায়গা, কিন্তু হরর প্রকৃতির। আগ্রহ বশত আর একটু বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে, পড়ে জানতে পারে পাহাড়টির নাম খলি পাহাড়। পাহাড়ে যাওয়ান একদম নিষিদ্ধ করা হয়েছে অনেক আগে থেকে। প্রতিবেদন অনুযায়ী পাহাড়টি তৈরি হয়েছে শুধু মানুষের খলি দিয়ে। পুরো জায়গা রহস্য ঘেরা, জঙ্গলের গাছগুলো নাকি সাধারণ না। তার সবচেয়ে রহস্য বিষয় হচ্ছে সেখানকার একটা গুহা, বলা হয় সেখানে যেই বা যারা গিয়েছে তারা আর কোনো দিন ফিরে আসেনি, এমনকি যারা অনুসন্ধানের কাজে হেলিকপ্টার নিয়ে যায় তারাও নাকি ফিরে আসে না। এক কথায় পাহাড়টি এক মৃত্যুপুরীর পাহাড়। প্রতিবেদনটি পরে যেন রোহিতের মাথায় একটা ঝোঁক চেপে বসল, সে যেভাবে হোক এই পাহাড়ে সে ঘুরতে যাবে, তাই সে গুগল থেকে যাওয়ার পথটাও নিয়ে নেয়। আর এমনিতেও প্রতি গিরিরসে রোহিতের উপরে বন্ধু মহলের সাথে ঘুরতে যায়, এবার তাই ভাবনাটা খুলির পাহাড়, তার ইচ্ছা খুব শীঘ্রই সেখানে যাবে, তাই সবাইকে জানাতে হবে বিষয়টা। আর তাই সে ল্যাপটপ বন্ধ করে সবার ফোনে সকলে মিলে একটা মেসেজ পাঠিয়ে দিল, কিন্তু কেন জানি তার ঘুম আসছে না। তবুও একটা সময় সে ঘুমিয়ে পড়ে, সকাল হলে তড়ি হড়ি করে দৌড় দেয় রোহিত, কারণ সে জানে সে লেট করবে। অবশ্য তাই সত্যি হয়, গিয়ে দেখে সময়ের আগে অগ্নি শর্মা হয়ে বসে আছে, অনিমেষ, দেবালিনা, আমি ভালোবেসে মমি বলে ডাকি সেই ছোটবেলা থেকে, ঋতু, গৌতম, অদিশা, শুভদীপ আর রোহিত, এই সপ্ত সারসী মিলে একটা অসাধারণ দল। রোহিত সেখানে যেতেই না যেতেই দেবালিনার মমির বক বকে শুরু হয়ে গেল। দেবালিনা বলল, কি রে তুই আসতে এত দেরি করলি কেন? রোহিত তখন বলল, কি করবো বল, রাতে কি আর ঘুম হয় বল, তাই একটু দেরি হয়ে গেছে আর কি। অদিশা তখন বলে উঠল, যাক তাঁতের কথা বল তো এবার। রোহিত এবার বলল, যাই হোক শোন, এবারের পিকনিকের স্পটটা আমি ঠিক করে ফেলেছি। দেবালিনা আবার বলল, ওহ তাই নাকি, পিকনিক অনেক দিন ধরে ভাবছি, কথাটা বলবো, যাক রোহিত যেটা ঠিক করলে সবচেয়ে ভালো হলো, কোথায় যাবি? রোহিত তখন বলল, খুলির পাহাড়, দ্য হিল অফ স্কা। গৌতম তখন বলল, কোথায় রে এটা? রোহিত তখন বলল, তা জেনে তুই কি করবি, জাস্ট অসাধারণ একটা রহস্য ঘেরা জায়গা, বুঝলি, এমন একটা এক্সপিরিয়েন্স আর জীবনে করতে পারবি না, এবার হবে আসল অ্যাডভেঞ্চার। রিজে তখন বলল, তো ব্যাপত্তর গোছায় কি বলিস? হ্যাঁ রোহিত আমারও বলল, আগামী মঙ্গলবারে যাব। আর অনিমেষ তুই এত চুপ কেন, বল বল কিছু, যাবি তো নাকি? অনিমেষ তখন বলল, হোলির পাহাড় নামটা কেমন জানি অদ্ভুত লাগতেছে, তাই না? রোহিত তখন বলল, জায়গাটা কিন্তু অদ্ভুত ভাই, জাস্ট চল না, এটা খোঁজ দাঁড় করে পেয়েছি বুঝলি, এই জায়গাটা জনসাধারণের জন্য একদম নিষিদ্ধ, আর আমরা ওখানেই যাব। চরম মজা হবে, চল চল। আদিশা তখন বলল, নিষিদ্ধ কেন? রোহিত তখন বলল, ওখানে ভূত আছে ভূত। আরে ভয় পাস কেন, আমাদের কিছু হবে না, ব্যাগ গোছা, মঙ্গলবার যাওয়া ফিক্স হলো, ঠিক আছে? মঙ্গলবার যাচ্ছে কিন্তু, তাহলে কোনো গাড়ি কিন্তু ওখানে যাবে না। গৌতম, তোর কিটটা বাবার গাড়িটা কিন্তু নিতে হবে, এখন সবার করে যা, গোজগাছ করে নে, সময় কিন্তু বেশি পাবি না। রোহিতের কথা মতো সবাই বাড়ি গিয়ে গোজগাছ শুরু করে দেয়, সবাই খুব এক্সাইটেড। এদিকে রোহিত তো আরো বেশি এক্সাইটেড, তার যেন সুইচই না, সেও সব ব্যাগপত্র গোজগাছ করে নিল আর ফোন করে সবার তদারকি করতে ডাকলো। সে ডিপ ওয়েব থেকে আরো বেশি ডিটেলস নিয়ে নিল জায়গাটার ব্যাপারে, যাতে জানতে পারে কোনো সমস্যা না হয়। গৌতম আর তার বাবার কাছ থেকে এই কৌশলে গাড়িটা চেয়ে নিল, সবকিছু রেডি, শুধু এখন মঙ্গলবারের অপেক্ষায়। দেখতে দেখতে মঙ্গলবারে চলে আসলো, ব্যাস সতেরো সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এমনিতে অনেক মজ মাস্তি করলো, তাদের প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু কিছু গুণ রয়েছে। যেমন দেবলীনা খুব সুন্দর গান গায়, গৌতম গিটার বাজায়, অনিমেষ বাঁশি বাজাতে পারে খুব ভালো, আর শুভদীপের তবলা সব মিলে নিজেরা একটা অনুষ্ঠানের আয়োজন করে ফেলতে পারে। যেহেতু পিকনিকে যাচ্ছে তাই এইসব যন্ত্রগুলো না নিলে নয়, রাতেই গান বাজনা শুরু করে। তারা সকালের দিকে রওনা দেয় বাড়ি থেকে কিছুটা, কিন্তু সেখানে যেতে যেতে রাতের আঁধার নেমে আসে, পুরোটা রাস্তা যেতেও পারে না, জঙ্গলের ধারে আসতে গাড়ি নষ্ট হয়ে যায় তাদের, অগত্যা গাড়ি ফেলেই বাকিটা পথ যেতে হবে তাদের। আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে, সেখানেই পূর্ণিমা, তাই চাঁদের আলোয় ভালোভাবে দেখা যাচ্ছে, তাই সবাই সিদ্ধান্ত নেয় যে গাড়ি ফেলে হেঁটেই যাবে, যদিও তারা জানে না কতদূর সে পাহাড়। যদিও একটা সময় অনিমেষ বলে যে আপাতত রাতটা গাড়িতে কাটাতে, কিন্তু রোহিতের যেন দেরি হয় না, সবাই টর্চ আর যাবতীয় মালামাল নিয়ে নেমে পড়ে আর হাঁটা শুরু করে। অনিমেষ অবশ্য জন্তু জানোয়ারের ভয়ে ঘর থেকে দুটো ছুরি এনেছিল আত্মরক্ষার জন্য, ছুরি দুটো বের করে নেয়, কি জানে পথে কোনো জন্তু জানোয়ার পড়লে কি হবে। পরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারা হাঁটা শুরু করে, টর্চ লাইটের আলোগুলো নিয়ে এদিক সেদিক দেখতে থাকে। গাছের হাইট গুলো এক একটা 50 ফুটের কম নয়, বিশাল বিশাল একটা গাছ, সব গাছই এরকম দেখতে। সবাই পরিবেশটা দেখে মুগ্ধ হয়, আবার কিছুটা ভয় পায়। তারা হাঁটছে তো হাঁটছে, তাদের পায়ের নিচের পাতাগুলো যেন মরমর করে শব্দ হচ্ছে, কিছু দূর যাবার পর তাদের ভয়টা যেন চেপে বসেছে। গাছগুলো তমালের মতো কালো, রাস্তাটা কিছুই বোঝা যাচ্ছে না, এদিকে রোহিতের ম্যাপটাও যেন কাজ করছে না, কারো ফোনে সিগন্যাল নেই, আবার দূর থেকে কেমন যেন একটা আওয়াজ ভেসে আসছে, তাতে আরো বেশি ভয় তাদের চেপে বসেছে, তাই তারা ঠিক করে আর বেশি দূর যাবে না, সকাল হলেই যাবে তারা, তাই সেখানে তাঁবু টাঙিয়ে শোবার ব্যবস্থা করা হয়। তিনটা তাঁবু টানানো হয়, একটাতে মেয়েরা, একটাতে অনিমেষ আর গৌতম, আর একটাতে রোহিত আর শুভতি। তাঁবু টানানো শেষে খাবারের আয়োজন করা হয়, মুরগি গ্রিল করা হবে, সে উদ্দেশ্যে আগুন জ্বালিয়ে সবকিছু তৈরি করা হয়। আদিশা আর রোহিত রান্নার ভার নিয়েছে, ওদিকে বাকিরা মিলে ধুমধাম গান বাজনা করছে, সব মিলিয়ে জঙ্গলের মধ্যে মহোৎসব আয়োজন লেগে যায়। এদিকে একটা সময় আদিশা তাদের থেকে একটু দূরে কিছুটা নাড়াচাড়া ঘটনা টের পায়, প্রায় অনেকক্ষণ ধরে তারা কেন জানি মনে হচ্ছিল কেউ আছে সেখানে। আদিশা তখন বলল, এই তোরা কাছে শুনলি, ও ঝোপটার মধ্যে কেমন জানি একটা শব্দ হচ্ছে। শুভদীপ তখন বলল, আরে কি থাকবে, হবে কোনো জন্তু জানোয়ার আর কি। আদিশা তখন বলল, না একটা জিনিস খেয়াল করছিস কিনা জানি না, আসার সময় কিন্তু পুরো জঙ্গলটি স্তব্ধ ছিল, জন্তু দেখিনি, কোনো পোকামাকড়ের আওয়াজও শুনিনি, পাখিরও আওয়াজ নেই, এত বড় জঙ্গল, একটা মশাও নেই, একটু অদ্ভুত লাগছে না তোর কাছে, বদ্ধ বদ্ধ জঙ্গল। রোহিত তখন বলে উঠল, আরে রাতের টাইমে জন্তু জানোয়ার কোথায় পাবে বলতো, সকালে বুঝবি বুঝলি, আর বর্ষা না থাকা তো ভালো হয়েছে আমাদের, তাই না? আদিশা তখন বলল, তবু চল না ওদিকটা দিয়ে দেখি ঝুপির আড়ালে কি আছে। রোহিত তখন বলল, ঠিক আছে দাঁড়া আসছি, আয় শুভ চল গিয়ে দেখে আসি কি আছে ওখানে। রোহিত আর শুভদীপ সেখানে চলে যায়, টর্চ নিয়ে ভালো করে জায়গাটা খুঁজে দেখে, কিন্তু কিছুই যেন দেখতে পায় না। ফিরে এসে বলে, হয়তো এটাই তাদের মনের ভুল, নতুন জায়গা তা হয়তো বা মনোভ্রম হচ্ছে সবার, তাই ওসব দিয়ে কান না দিয়ে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। সকালে আবার হাঁটতে হবে, তাই সবাই তাড়াতাড়ি করে ঘুমানোর চেষ্টা করে। একটা সময় সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে ঘন্টার আওয়াজ ঘুম ভেঙে যায় রোহিতের। কারা যেন অনেকক্ষণ ধরে ঘন্টা বাজাচ্ছে, এত রাতে এই জঙ্গল ঘন্টা বাজানো তার কাছে অদ্ভুত মনে হলো। তাই তাঁবু থেকে বাইরে বের হয়ে আসে সে। টর্চটা নিয়ে বের হতেই তার চোখ যেন ছাড়া বাড়া হয়ে যায়। রোহিত দেখতে পায় সাতজন লোককে, যাদের আভায় স্পষ্ট দেখা যাচ্ছে তাদেরকে। প্রত্যেকেরই মাথা কাপড় দিয়ে ঢাকা, তাই কারো চেহারা দেখা সম্ভব হচ্ছে না। লোকদের প্রথম জনের হাতে একটি লণ্ঠন রয়েছে, অনেক অদ্ভুত একটা লণ্ঠন। দ্বিতীয় জনের হাতে একটা পাত্র যাতে ধোঁয়া তৈরি হচ্ছে, ধূপের ধোঁয়া। তৃতীয় জনের হাতে একটা ঘন্টা, চতুর্থ জনের হাতে একটা সুন্দরী মেয়ে। পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম জনের কাছে পর্যায়ক্রমে ঘন্টা, ধূপ আর লণ্ঠন। তারা যেন আপন মনে হেঁটে যাচ্ছে, কোন দিকে তাকাচ্ছে না তারা। রোহিত ভাবে তাদের ফলো করব, তাই তাদের পিছু নেয়। কালো পোশাকধারী লোকগুলো এক মনে যেন হাঁটতে থাকে, চারিদিকে অদ্ভুত অদ্ভুত কালো কালো গাছের ঘেরা। তার মধ্যে এসব লোক এমন কাণ্ড দেখে রোহিত অনেকটাই যেন ভয় পেয়ে যায়। তবু যেন তাকে নেশায় পেয়ে বসেছে। তার এখন একটাই উদ্দেশ্য, লোকগুলোকে জানা। তা কিছুটা দূরত্ব বজায় রেখে রোহিত তাদেরকে ফলো করে। করতে করতে রোহিত একটা সময় তাদের হারিয়ে ফেলে। তারা যেন হঠাৎ করেই উধাও হয়ে যায়। রোহিত চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও ওই লোকগুলোকে আর খুঁজে পায় না। পরক্ষণেই চারিদিক থেকে নানা রকম শব্দ যেন ভেসে আসতে থাকে। কোথাও কেউ কান্না করছে, কোথাও কেউ শিয়ালের আওয়াজে চিৎকার করছে, কোনো মেয়ে সজোরে হাসছে। রোহিত এবার খুব বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তাই ডান বাম না বুঝে উল্টো দিকে দৌড়ানো শুরু করে, কিন্তু রাস্তা হারিয়ে ফেলে। এদিকে কে যেন তাকে ডাকছে আর বলছে, রোহিতের মাথা যেন ঝিমঝিম করছে। মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাবার আগে রোহিত দেখতে পায় কালো পোশাক পরে সেই লোকগুলোর মতো একজন তার দিকে এগিয়ে আসছে। সকালবেলা রোহিতের জ্ঞান ফিরে, চোখ মেলে তাকে দেখে সে তাঁবুর ভেতরে। সে বাহিরে তার বন্ধু বান্ধবের কথাও শুনতে পায়। বাইরে যায় গিয়ে দেখে সবাই বসে কথা বলছে। রোহিত সেখানে যায়। অনিমেষ তখন বলল, কি রে ঘুম ভাঙলো তোর? রোহিত তখন বলল, কিন্তু আমি এখানে কিভাবে? শুভদীপ তখন বলল, কাল রাতে কি হয়েছিল তোর বলতো? রোহিত তখন বলল, আমার তো কিছু মনে নেই, শুধু মনে আছে কিছু অদ্ভুত লোক একটা মেয়েকে নিয়ে যাচ্ছিল, আমি ওদেরকে ফলো করছিলাম, কিন্তু আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো, এরপর আমি অজ্ঞান হয়ে পড়লাম, এতটুকু বন্ধু মনে আছে। আদিশা তখন বলল, তো রোহিত আর আসবি? এমন অদ্ভুত জায়গা, এবার ভালো লাগছে? রোহিত তখন বলল, আরে মজা করিস না তো, আমার মনে হয় ভুল দেখেছি বুঝলি, এটা সত্য নয়। রীতি তখন বলল, রোহিত আমার কিন্তু বিষয়টা মোটেও ভালো লাগছে না, চল আজকে চল, আমার আর এখানে থাকার ইচ্ছা নাই রে। রোহিত তখন বলল, ফিরে যাব মানে? মাথা খারাপ নাকি? এত কষ্ট করে এসেছি ফিরে যাওয়ার জন্য, চল নাস্তা কি আছে দে, খেয়ে দে হাঁটা শুরু করি। অনিমেষ তখন বলল, আপনার জন্য নাস্তায় পেশুয়ারি পরোটা আর খাসির মাংস আছে, খাবেন? অনিমেষ একটু মজা করে বলল কথাটা। ব্যাগ রুটি আছে, ওইটা নিয়ে নাস্তা কর যা। সবাই নাস্তা সেরে নেয়, কারণ কে জানে আরো কত দূর হাঁটতে লাগবে ওই পাহাড়ে যেতে। অবশ্য এমনিতেই নৈসর্গিক সৌন্দর্যে আভাস পাচ্ছে তারা। জায়গাটা অদ্ভুত হলো এত সুন্দর যা বলার বাইরে, অনেকটা বলা যায় জায়গাটা ভয়ঙ্কর সুন্দর। তারা হাঁটছে আর আশেপাশে দেখছে, এমন সময় তাদের চোখ পড়ে একটা গাছের দিকে। গাছটা আলাদা রকমের, বলতে গেলে এই বনের সাথে মিল খায় না। সবগুলো গাছ তমাল টাইপের হলেও এই গাছটা অনেক বড় গাছের মতো, দেখে বোঝা যায় অনেক পুরাতন, কারণ বিশাল আকৃতির গাছ। সবাই সেখানে যায়, দেবালিনা ছবি তুলবে বলে ক্যামেরা বের করে, কিন্তু অনেকবার ক্লিক করার সত্ত্বেও গাছের কোনো ছবি তুলতে পারে না। বাকি সবাই যে যার মতো ফোন দিয়ে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যেন ছবি তুলতে পারে না। পর সবাই আশেপাশটার ছবি তোলার চেষ্টা করে, কিন্তু তবুও কোনো ছবি ওঠে না। প্রতিটা ছবি সম্পূর্ণ যেন সাদা। হাজার চেষ্টা করার পরেও কেউ যেন কোনো ছবি তুলতে না পেরে গৌতম বলে ওঠে, বড় আজব জায়গা রে বাবা, এইটা কিভাবে সম্ভব, একটা ছবিও তোলা যাচ্ছে না, কিভাবে সম্ভব বললাম না তো। দেবালিনা তখন বলল, সত্যি রে, আজব লাগতেছে জায়গাটা, তার মানে এই জায়গাটার কোন রহস্য অবশ্যই আছে। রোহিত তখন আবারও বলে উঠল, আরে হয়তো কোনো সমস্যা হয়েছে, হয়তো এখানে এমন কোন কম্পিউটার ডিভাইস আছে বা কেউ ফেলে গিয়েছিল যার ফলে কোন ইলেকট্রিসিটি ডিভাইস কাজ করছে না। ওতে পারে এমনটা, তাই না? শুধু শুধু ভয় পাস না। ঋতু তখন বলল, না রে রোহিত, আমার মনে হয় কথাটা চুক্তি আছে, এইভাবে সবার ক্যামেরা নষ্ট হয়ে যাবে, এইটা মেনে নেওয়া যায় না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। শুভদীপ তখন বলল, আরে এত ভয় পাস কেন, হ্যাঁ দেখ গাছটা কত সুন্দর। এই বলে শুভদীপ গাছটার কাছে যায়, গাছে হাত বোলায়। ছোট একটা ঝটকা অনুভব করে শুভদীপ, প্রথমে ভাবে হয়তো এমনই, কিন্তু পরে যখন আবার হাত দেয় তখন এক ঝটকায় দূরে ছিটকে পড়ে শুভদীপ। সবাই দৌড়ে গিয়ে তাকে ধরে। শুভদীপ বলে, আমার মনে হয় এখানে কোনো অতি মানবিক শক্তি আছে, বুঝলি, এইটা কোনো নর্মাল কথা নয়, আমি ধরতে ঝটকা গেলাম, কিন্তু কিভাবে? রোহিত তখন বলল, থাক কি যে বলিস না। এই বলে রোহিত গাছটা ধরে সে ঝটকা খেয়ে আরো দূরে অন্য গাছের সাথে ঠাকা খায়। গৌতম বলল, শোন, আমার মনে হচ্ছে এখানে বেশিক্ষণ ঠাকা ঠিক হবে না, বুঝলি, জায়গাটা আসলে ভালো না, চল আমরা এখানে চলে যাই। অনিমেষ তখন বলল, আমারও তাই মনে হইতেছে, চল দৌড়াই, জলদি দৌড়া। সবাই মিলে দৌড়ানো শুরু করে, দৌড়ে দৌড়ে অনেক দূর চলে আসে তারা। তাই ভাবে একটুখানি বসে জিরে নিবে, সে উদ্দেশ্য করে বসেও পড়ে। কিন্তু ঋতুর কথায় তারা চমকে উঠে। ঋতু আঙ্গুল দিয়ে বলে, গাইস ওই দেখ, ওই দেখ, বটগাছটার দিকে দেখ, আমরা ঘুরে ফিরে সে একই জায়গায় চলে আসছি। অনিমেষ তখন বলে, ড্যামেজ, কিভাবে পসিবল এটা, চল এখানে থাকা যাবে না রে ভাই। তারা চলে যায়, কিন্তু অনেকক্ষণ ঘোরার পরেও তারা ঘুরে ফিরে একই বট গাছের এখানে এসে থামে। যেন একটা বিশাল গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়েছে তারা। তারা বুঝতে পারে তারা আটকে গেছে, সবাই ভয় পেয়ে যায়। মেয়েগুলো কান্না করে ফেলেছে, কিন্তু হাল না ছেড়ে তারা আবারও চেষ্টা চালায়। কিন্তু সব কষ্টই যেন বৃথা, তাই তারা ভাবে রাত পর্যন্ত অপেক্ষা করবে। রোহিত আর অনিমেষ অনেকটা সাহসী, তারা সবাইকে অভয় দেয় আর বলে, কারো কিছু হবে না, এভাবে ঘুরেও লাভ নেই, তাদের জন্য অপেক্ষা করতে হবে, কারণ জায়গাটা রহস্যময় আর মায়াজালে ঘেরা। অগত্যা সেখানেই তারা তাঁবু গাড়ে। সারাদিন সেই রুটি কলা ব্যতীত আর কিছুই যেন খায়নি, তাই সবার খিদে পেয়েছে, তাই ভয়ে কেউ সেটা প্রকাশ করছে না, কারো খাওয়ার ইচ্ছাটুকুও নেই। তাই না খেয়ে তাঁবুর ভেতরে গিয়ে সবাই শুয়ে পড়ে। আগের মতো করে তিনটা তাঁবুতে সবাই শুয়ে পড়ে, কিন্তু কারো চোখে কোনো ঘুম নেই। আবারও অনেক রাতে সেই ঘন্টার আওয়াজটা পাওয়া যায়। সবাই উঠে বসে, অনিমেষ ডাকে, সবার বাইরে বের হয়। বের হতেই তারা দেখল রোহিতের কথা মতো কয়েকটা লোক হেঁটে যাচ্ছে। ওদের দেখে মেয়েগুলো চিৎকার দিয়ে ওঠে। তাদের চিৎকারে ওই লোকগুলোর মধ্যে একজন তাদের দিকে তাকায়। তার হাতে লণ্ঠন থাকায় তারা স্পষ্ট দেখতে পায়। বিশ্রী ভয়ঙ্কর একটা চেহারা দেখে ভয় পাওয়ার মতো অবস্থা। লোকটার ঠোঁট নেই, দাঁতগুলো দেখা যাচ্ছে শুধুমাত্র, চোখের মধ্যে কোনো মনি নেই, গালের এক পাশটা যেন পুরো দাগ। তাকে দেখে ভয় সবাই চিৎকার দিয়ে ওঠে। লোকটা কিছু না করেও পরক্ষণে ঘাড় ঘুরিয়ে চলে যায়, আর পরক্ষণে লোকগুলো উধাও হয়ে যায়। কিন্তু তখন বলে, রোহিত রোহিত, আমরা মনে হয় না কেউ বাঁচবো, এরা কারা, এরা কারা, এরা এরা আমাদেরকে মেরে ফেলবে। অনিমেষ তখন বলল, আমারও না, আমারও না সত্যি ভালো দেখতেছে না রে, লোকগুলো তো ভালো মানুষ না, ওরা তাহলে কি করে এখানে আসলো, কি রে রোহিত কিছু বল না। রোহিত তখন বলল, আমার মাথাও তো কাজ করতেছে না রে, কি করে লোকগুলো এখানে আসলো, সবই অদ্ভুত, কোন একটা কোনখানে যে এলাম রে, সবাই একসাথে চল, কেউ আলাদা হবি না, কেউ আলাদা হবি না, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, সবসময় সাবধান থাক। অনিমেষ কথাটা বলতেও পারে না, একটা গাছ থেকে লতা নেমে এসে গৌতমের গলায় পেঁচিয়ে ধরে আর টেনে গৌতমের উপরে তুলে ফেলে, এবং গৌতম হাত পা ছোটানোর চেষ্টা করতে থাকে, সবাই চিৎকার করতে থাকে, নিজ থেকে গৌতম গৌতম বলে চিৎকার করে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, গৌতমের দম বন্ধ হয়ে আসছে। চোখ অন্ধকারে নেমে আসছে গৌতমের। গলার লতা আরো শক্ত হয়ে গৌতমের গলায় চেপে বসেছে। গৌতম হাত দিয়ে গলায় ধরে লতাটা ছড়ানোর বৃথা চেষ্টা করতে লাগে। হাজার চেষ্টা করেও গৌতম নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে পারে না। সবাই নিচ থেকে শুধু চেয়ে দেখে আর চিৎকার করছে, কিন্তু কেউই যেন কিছু করতে পারছে না। এমন সময় অনিমেষ দৌড়ে তাঁবুর ভেতরে ঢোকে। অনিমেষ তাঁবুর ভেতরে গিয়ে তৎক্ষণাৎ ছুরিগুলো নিয়ে আসে, এখানেই একটা রোহিতকে দেয় আর একটা নিজে নেয়। নিয়ে অনবরত লতাটাকে উদ্দেশ্য করে ছুটতে থাকে। অবশেষে একবার ছুরি লতায় লাগে আর লতাটা ছিঁড়ে যায়। গৌতম সজোরে ভূপাতিত হয়। সবাই দৌড়ে গিয়ে তাকে ধরে। গৌতম কাঁদতে থাকে আর অনবরত কাঁদতে থাকে। তার চোখ যেন উল্টে যাচ্ছে। সেদিকে কোনো কথা না বলেই সুদীপ গিয়ে কয়েকটা মশাল বানায় এবং বানিয়ে আগুন ধরায়, কারণ টর্চের ব্যাটারি তো শেষ, ফিরে যাবার কোনো পথ নেই। আবার সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করার মতো তাদের সময় নেই। রোহিত আর সুদীপ গৌতমকে ধরে রাখে। সবাই ব্যাগপত্র নিয়ে রাতেই হাঁটতে থাকে। জানে না কোন দিকে যাবে তারা, শুধু অলক্ষের দিকে হাঁটা শুরু করে। আগামীকাল পূর্ণিমা, তাই চাঁদটা বেশ বড়ই লাগছে আকাশে। চাঁদের আলোয় চারপাশটা ভালোভাবেই দেখা যাচ্ছে। কালো কালো গাছের মাঝখান দিয়ে তারা হেঁটে চলেছে। জঙ্গলে কোনো প্রাণী নেই, চারিদিকে শুধু নীরবতা আর নীরবতা, আর কিচ্ছু নেই সেখানে। এমন সময় আদিশার কোনো কিছুতে পা আটকে যায়। অনিমেষ তাকে ধরতে যায়, কিন্তু না পেরে উঠে দাঁড়িয়ে যায়, অন্যদিকে মনোনিবেশ করে। পরে হাতে একটা মাথার খুলি নিয়ে অনিমেষ দাঁড়িয়ে পড়ে। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, রোহিত পরে, ওটা কি রে অনিমেষ? অনিমেষ তখন বলে, এটা মাথার খুলি। রোহিত তখন বলে, মানে তার মানে কি সত্যি মাথার খুলি দিয়ে তৈরি এই পাহাড়টা? অনিমেষ তখন বলল, ওই দেখ। অনিমেষ দূরে একটা পাহাড়ের দিকে নির্দেশ করে। চাঁদটা যেন পাহাড়ের চূড়ার উপরেই উঠেছে। সবাই নিশ্চিত হয় ওটাই খুলির পাহাড়। সবাই ভাবে যেহেতু ফিরে যাবার কোনো পথ খোলা নেই, তাই একবার এই পাহাড়ের দিকে গিয়ে দেখা উচিত। হয়তো এই রহস্য ভেদ করে তারা বেরিয়ে আসতে সক্ষম হতেও পারে। এই চিন্তা নিয়ে সবাই হাঁটতে শুরু করে। যখন তারা প্রায় পাহাড়ের কাছাকাছি পৌঁছে যায়, তখন দেখতে পায় পুরো পাহাড়টি মাথার খুলি দিয়ে ভরা। মাথার খুলিগুলো স্তূপ হয়ে পাহাড়ে আকার ধারণ করেছে। সে এক সুবিশাল পাহাড়। পাহাড়ের উঁচুতে একটা গুহাও দেখা যাচ্ছে স্পষ্ট। প্রায় সকাল হয়ে এসেতে জায়গাটা একদম স্পষ্ট। এদিকে সকাল হয়ে যাওয়ার পর সবাই খেয়াল করে দেবালি না নেই। সেই সাথে শুভদীপ উধাও। ঋতু বলল, এ কি দেবালি না কোথায় গেল? আদিশা তখন বলল, শুভদীপ তো নেই, কোথায় গেল ওরা? রোহিত তখন বলল, ড্যামেজ, কি হচ্ছে সব, কোথায় গেল সময়, উধাও গেল নাকি? অনিমেষ তখন বলল, ও নো, এবার কি হবে? একে তো বধ নেই, তার উপর আবার প্রাণঘাতী হামলা হচ্ছে, কি হবে বুঝতে পারছি না তো, কি হচ্ছে সব? রোহিত তখন বলল, আমার মনে হয় ওই গুহায় যাওয়াটা উচিত আমাদের। ওই প্রতিবেদনে পড়েছিলাম সব রহস্যের জোট ওই গুহাতে। আমি নিশ্চিত ওই গুহাতে সবকিছুর সন্ধান মিলবে। অনিমেষ তখন বলল, আমার মতে তাই করা উচিত, কিন্তু ওদের তো খুঁজতে হবে, চল না খুঁজি। রোহিত তখন বলল, না না, এখন সেই সময় হাতে নেই, চল গুহা চল। অনিমেষ তখন বলল, তুই কি পাগল হয়ে গেছিস নাকি, আগে ওদের খোঁজ। রোহিতের চোখ যেন লাল হয়ে গেল, কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, আর অনিমেষ সে গলা টিপে ধরে এবং মেরে ফেলার জন্য চেষ্টা করে। অনিমেষ তখন বলে, রোহিত রোহিত তো কি করছিস তুই, তুই পাগল হয়ে গেছিস নাকি, আমার গলা ছাড়। রোহিত তখন বলল, তোকে বলেছিলাম গোয়া যেতে, গোয়া যাবে, ওরা মারা গেছে, ওরা বাঁচবে না বুঝলি, আমি নিজের হাতে শুভদীপকে মেরেছি আর দেবালি নেওয়ার উপরে রেখে এসেছি, বিশ্বাস না হলে উপরে গিয়ে দেখ। অনিমেষ তখন বলল, মানে কি রোহিত, কি বলতেছিস, কি ছেড়ে দে আমায়, কি হচ্ছে এসব আমি বুঝতে পারতেছি না তো। রোহিত তখন বলল, আমি রোহিত না, এখানে যখন এসেছিস সব কয়টাই মরবি, সব কয়টা, কেউ বেঁচে ফিরতে পারবি না। এই বলে রোহিত জ্ঞান হারায়। সবাই তার চোখে মুখে পানি ছিটিয়ে দেয় এবং জ্ঞান ফিরিয়ে আনে। আদিশা বলে, কি রে কি হয়েছিল তোর? রোহিত তখন বলে, মানে আমি এখানে পড়েছিলাম কেন? গৌতম তখন বলল,
তুই এত কোন কি বিড়বিড় করে বলছিস বলতো?
রোহিত তখন বলল, তো কিছু জিজ্ঞেস করার টাইম এখন নাই, জলদি উপরে চল। কি যেন হয়েছে আমি বুঝতে পারছি না, আমার ভিতরে কিছু একটা হয়েছে বুঝলি। পরপর সবাই দৌড়ে পাহাড়ের উপরে উঠতে থাকে, পুরো পাহাড়টি যেন মাথার খুলি দিয়ে ভরা। দেখলে যে কারোর ভয়ে বুক কেঁপে উঠবে। পাহাড়ের গা বেয়ে সরু রাস্তা বয়ে গেছে, পা ফসকে পড়ে গেলেই সোজা দেশে নির্ঘাত মৃত্যু। সবাই খুব সাবধানে পাহাড়ের রাস্তায় হেঁটে চলেছে। একটা পর্যায়ে উপর থেকে আদেশার গায়ে ফোঁটা ফোঁটা কি যেন পড়তে থাকে। আদেশা উপরে তাকাতে জ্ঞান হারায়, কিন্তু কোনোভাবে তাকে নিচে পড়া থেকে ধরে ফেলে। পরবর্তীতে যখন উপরে সবাই তাকায়, তখন দেখতে পায় উপরে একটা গাছে একটা গলাকাটা লাশ ঝুলছে, আর সেই গলাকাটা থেকে ফুটায় ফুটায় রক্ত ঝরছে। সবাই আঁতকে ওঠে। পরক্ষণে ঋতু বলে ওঠে যে দীপু তো এমন জামা কাপড় পরেছিল। এবং পরক্ষণে গৌতমের চোখে পড়ে সামনে শুভদীপ কাটা মাথাটা পড়ে আছে। গৌতম কি মাথাটা নেয়। গৌতম বলে, এইটা তো শুভদীপের লাশ, ও মাই গড। এ বলে সে ভয় পেয়ে যায়। রোহিত তখন বলল, আমার মনে হয় আমরা কি বাঁচবো না রে, আমরা কি বাঁচবো না, কেন এখানে যে আসতে লাগলাম রে, আমার খুব ভয় করছে। অনিমেষ তখন ভয়ঙ্কর এক কণ্ঠে বলে উঠল, ওরা কেউ বাঁচবি না, সব কথা বলবি, আর বলবি না, বন্যা ছেড়ে বার আগে তোরা সব কথা বলবি। রোহিত তখন বলে উঠল, অনিমেষ কি বলছিস তুই সব? অনিমেষ তখন আবারও বলল, আমি অনিমেষ নই, তোরা মরবি। এই কথা বলার সাথে সাথে অনিমেষের হাতের নখটা যেন বড় হয়ে যায়, ছুরির মতো ধারালো নখ দিয়ে নিজেই নিজের গলায় আঁচড় বসায় ফেলে। অনিমেষের গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। অনিমেষের ঠোঁটের কোন এক হাসি ফুটে ওঠে। পরক্ষণে তার আঙ্গুল দিয়ে নিজের চোখ দুটো খুবলে নেয়। তারপর নিজের বুক ছিদ্র করে হৃৎপিণ্ডটা যেন বের করে আনে। তারপর হঠাৎ করে খাতের উপরে যেন পড়ে যায়। বাকি সবার চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না। শুধু কান্না জড়িত কণ্ঠে একবার অনিমেষ বলে চিৎকার দেয়। পরে গৌতম পড়ে ওঠে, চল দেশে যাই, দেশে যাই, শুভ আর অনিমেষ তো মারা গেল, দেবালিনীকে নিশ্চয় মেরে ফেলেছে, চল এখান থেকে চল, বের হবার রাস্তা বের করতে হবে, চল রাস্তা খুঁজি। রোহিত তখন বলল, লাভ নেই রে গৌতম, লাভ নেই, পুরো বন পাহাড়ে সবকিছু মায়াবি, কোনদিন তুই পালাতে পারবি না, আমরা আটকে গেছি, এটা একটা কলঙ্ক দাদা, এখানে যে এসেছি সে আর বেরোতে পারবে না, আর বেরোতে পারবে না, আমাদের ও উপরে ওই গুহায় যেতে হবে, সব রহস্যের মূল ওই গুহা, ওই গুহাতে নিশ্চয় সব রহস্য জট করবে, কোথা থেকে এত ঘুরে এসেছে, কিসের এত মায়া, কোন এক অত শক্তি সব ওই গুহাতে পাবো, আর এমনিতে যদি নিচে নেমে যাই আমরা এমনি তো বাঁচতে পারবো না, আমরা ঠিক সবাই মানা পড়বো, চল একটা ট্রাই করি, শেষ ট্রাই, অথবা মিরাকেল ঘটেও যেতে পারে। আদেশা তখন বলল, হ্যাঁ আমারও মনে হচ্ছে, চলো ট্রাই করি। রোহিত গৌতম ঋতু আর আদেশা উপরের দিকে রওনা হলো। তারা বুঝে গেছে যে এভাবে থাকলে তারা বেশিক্ষণ বাঁচতে পারবে না, কারোর মানসিক অবস্থা একদমই ভালো নেই। গৌতম তো অসুস্থ হয়ে গেছে, গলায় ফাঁসের চাপে অনেকটাই বেশি ছিল, আর অনেকক্ষণ ধরে সবারই না খাওয়া, খাওয়ার ইচ্ছাটাও যেন মনে গেছে তাদের মধ্যে, তাই সবাই খুব ক্লান্ত শরীর নিয়ে হেঁটে উপরে চলে যায়। উপরে গুহার সামনে যেতে যেতে তাদের সারা দিন সময় লেগে যায়। গুহার প্রায় কাছাকাছি তারা পৌঁছে যায়, আর অল্প একটু বাকি পথ আছে। অন্যদিকে খুলি পাহাড়ের সেই গুহার ভেতরে দুইটা মেয়ে বাঁধা অবস্থায় বসে আছে, দুজনেই অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সেই দুজনের মেয়ের মধ্যে দেবানিনা একজন। একটা সময় দেবানিনার জ্ঞান ফিরে আসে, সে অন্য মেয়েটাকে ডেকে তুলে সে মেয়েটারও জ্ঞান ফেরায়। দেবানিনী বলল, তুমি কে? আগন্তুক মেয়েটা বলল, আমি মনি, ভালো নাম মনীষা। দেবানিনী বলল, তুমি এখানে কি করতেছো? আমি এভাবে কি আসলাম, আর আমরা বাধা কেন? মনীষা তখন বলল, জানি না, আমরা বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলাম, কিন্তু ওরা সবাই নানাভাবে মারা গেছে, আর ওরা আমাকে তুলে নিয়ে এসেছে, কিভাবে এসেছে জানি না, আমি অজ্ঞান হয়েছিলাম সারাক্ষণ। দেবানিনা তখন বলল, ওরা কি আমাদের মেরে ফেলবে? মনীষা তখন বলে উঠল, হ্যাঁ আমি অনেক রহস্যপ্রেমী মানুষ, তাই
বন্ধুদের নিয়ে পাহাড়ের কাছছিলাম, রহস্য ভেদ করতে এসেছিলাম, কিন্তু কিন্তু দেখো সব বন্ধু বান্ধব মারা গেছে, আমি এখনো বেঁচে আছি। যতদূর জানি আজ রাতে আমাদের বাবলীলা শেষ করে দিবে।
মনীষা সব কথা বলতে পারেও না, এমন সময় কালো পোশাক পরিহিত সেই লোকগুলো কয়েকজন এখানে চলে আসে। তাদের সাথে একজন তান্ত্রিক টাইপের লোকও আসে। লোকটার বয়স দেখে মনে হয় কম করে হলো 200 বছর হবে। চুলদাড়ি সাদা হয়ে গেছে, গায়ের হাড়গুলো একদম যেন সবকিছুই দেখা যাচ্ছে। গায়ে মাংস বলতে কিছুই নেই, বসন বলতে জাস্ট লাল বস্ত্রে একটা গোপানা আছে। সারা গায়ে রুদ্রাক্ষের মালা, হাতে কুমণ্ডল, সারা সারা রাত যেন ভম্ম মাখা। চোখ দুটো রক্ত লাল হয়ে আছে, চোখ চেহারা ভয়ঙ্কর হয়ে আছে, যে কেউ দেখলে বুক কেঁপে উঠবে। তার উপর আবার তার ঠোঁটে একটা ক্রূর হাসি। ভেতরে ঢুকে গেল কালো পোশাকধারী সেই লোকটি এবং নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে দেবালিনা আর মনীষা ভয় জনসড় হয়ে আছে, ভয়ে মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছে না। ওই লোকগুলো একজনের হাতে ছিল একটা কুঠার, সে আর কোনো কুঠার না, অন্যরকম একটা কুঠার। সেখানে একটা জায়গা নিল এবং কালো কাপড় দিয়ে ঢাকা ছিল, একজন সে কাপড়টা সরালো। দেবালিনা আর মনীষা দ্বিগুণ ভয় পেয়ে গেল, কারণ কাপড়ের নিচে ছিল একটা বলিদার ত্রিশূল। সেখানে সাধারণত বলি দেওয়া হয়, দেখতে অনেকটা ইউ আকৃতির। লোকটা সে বলি দেওয়া ত্রিশূলটা উন্মুক্ত করে সে বৃদ্ধের দিকে তাকায়। লোকটা বিড়বিড় করে বিভিন্ন মন্ত্র পড়ে বলি দেওয়া ত্রিশূলটার রক্ত দিয়ে ধুয়ে দেয়। তারপর সে কিছু কাঠ দিয়ে যজ্ঞ ব্যাধির মতো করে তৈরি করে, তারপর সেখানে আগুন জ্বালায়। দেবলেনা আর মনীষা দুজনে হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হয়, তাদের দুজনকে সেখানে আগুনের সামনে বসানো হয়। দুজনে প্রায় অবচেতন অবস্থায় পড়ে আছে, কারো কিছু করার শক্তি বা বলার শক্তিও নেই, শুধু দেখা ছাড়া। এদিকে বৃদ্ধ লোকটা আবারও বিভিন্ন মন্ত্র বিড়বিড় করে পড়তে থাকে আর আগুনের বিভিন্ন জিনিস ফেলতে থাকে। পরে একটা সময় দুটো মেয়ের মাথা থেকে দুটো চুল নিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দেওয়া হয়। বৃদ্ধ তারপর বলতে থাকে, এই বলে বৃদ্ধ কালো পোশাকধারী একজনের দিকে ইশারা করে, সাথে সাথে দুজন গিয়ে দেবালিনা আর মনীষা ধরে দাঁড় করিয়ে দেয়। তারপর গুহার ভেতরে একটা জায়গায় নিয়ে যায়, সেখানে তাদেরকে বসানো হয়। কয়েকজন লোক বড় বড় তামার পাত্র ভর্তি রক্ত নিয়ে আসে, সেই রক্ত একের পর এক পাত্রে দেবালিনা আর মনীষার উপরে ঠেলে তার স্নান করানো হয়। সেই সময় সে বৃদ্ধ আবারও বিড়বিড় করে মন্ত্র জপে আগুন আহুতি দিতে থাকে। স্নান করানো শেষ হলে সে বৃদ্ধ উঠে দাঁড়ায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে মেয়ে দুটোর কাছে যায়। সেখানে গিয়ে দুজনের গলায় একটা করে মাথার খুলি মালা পরানো হয়। উভয় ললাটে তিলক আঁকা একটা বৃদ্ধ সেখানে দুজনের হাত সামান্য কেটে সেই রক্ত দিয়ে নিজের কপালেও গালে তিলক এঁকে দেয় সে বৃদ্ধ। পরে দুজনের হাত আবারও বাঁধা হয়। সে বৃদ্ধের ইশারায় দুটো লোক প্রথমে দেবালিনাকে তুলে নিয়ে যায় আর বড়ি দেওয়ার উপরে দেবালিনার গলাটা বসায়। পরে বৃদ্ধ কে যেন বলে তাড়ি দেয়, তাই দেবালিনার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসতে দেবালিনা দেখতে পায় তার মাথা পরিধার ত্রিশূলে রাখা হয়েছে। চিৎকার দিয়ে উঠে দেবালিনা, সে চিৎকার যেন সারা পাহাড় বনে ছড়িয়ে পড়েছে। পরে বৃদ্ধ কুঠার নেয়, সেটাতে মঞ্চ পড়ে রক্তের তিলক আঁকে আর তারপরে ধীরে ধীরে দেবালিনের দিকে এগিয়ে যায়। দেবালিনা ভয়ে চিৎকার করছে আর বলছে, আমাকে মেরো না প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, প্লিজ আমাকে মেরো না। বৃদ্ধ তখন বলল,
এ শয়তান রাজ, পিশাচ দেবতা এই নরবলি স্বীকার করে নে, নিজের রক্ত পিপাসা পূরণ কর।
দেবালিনা তখন বলল, প্লিজ প্লিজ আমাকে মেরো না, প্লিজ প্লিজ মেরো না। একটা কূপে দেবালিনার ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায়।
মাথাটা গড়িয়ে গড়িয়ে গুহার বাইরে চলে যায়, রক্তে ভেসে যায় চারিদিক। সে বৃদ্ধের সারা শরীর রক্তে মেখে যায়। সেই রক্তের ছিটাতে জ্ঞান ফিরে পায় মনীষা। সেই অবস্থাতেও সে চিৎকার দিয়ে আবারও অবচেতন হয়ে পড়ে। দেবালেরা হাত পা বেঁধে দেহটা অনেকক্ষণ ধরে মাটিতে দাপাদাপি করছে, গলা দিয়ে অঝোর ধারায় রক্তের স্রোত বেরিয়ে পড়ছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। দেবালেরা মাথাটা ছিটকে অনেক দূর চলে গেছে, চোখ দুটো যেন ভয়ে ঠুকরে উঠে গেছে। দেবালেরার মাথাটা বৃদ্ধের ঠোঁটের কাছে একটা হাসি ফুটে উঠেছে। একটা পর্যায়ে দেবালেরার দেহের শেষ স্পন্দনটুকু শেষ হয়ে যায়, নিথর হয়ে থাকে দেবালেরার দেহ। সে লোকগুলো একজনকে গিয়ে দেবালেনার দেহটা কাঁধে তুলে নিয়ে পাহাড়ের দিকে খাদে ফেলে দেয়। এবার মনীষার পালা। অচেতন অবস্থায় তাকে তুলে নিয়ে তার মাথাটা বলিয়া ত্রিশূলের উপরে রাখা হয়। আগের মতোই বৃদ্ধ মঞ্চ পরে আবারও তার জ্ঞান ফিরায়। পরে কুঠাটা একটু মুছে নিয়ে আবার মনীষার দিকে অগ্রসর হয়। মনীষা ও দেবালেনার মতো আত্মচিৎকার দিয়ে বলতে থাকে, আমাকে মেরো না, আমাকে মেরো না। বৃদ্ধ কুঠারটা নিয়ে মনীষার গলায় কোপ দিবে ঠিক এমন সময় রোহিত, গৌতম, আদিশা আর ঋতু গুহার ভেতরে প্রবেশ করে। গৌতম জোরে চিৎকার দিয়ে বৃদ্ধকে থামতে বলে। সেই সময় রোহিত দৌড়ে গিয়ে বৃদ্ধের হাত থেকে কুঠারটা কিনে নেয়। তখন ঋতু আর আদিশা গিয়ে মনীষাকে যুক্ত করে। তখন ঋতু আর আদিশা গিয়ে মনীষাকে মুক্ত করে। ওদের উপস্থিতিতে কালো পোশাকধারী লোকগুলো নিমিষে অদৃশ্য হয়ে যায়। সেই সুযোগে রোহিত আর গৌতম গিয়ে বৃদ্ধকে চেপে ধরে। বৃদ্ধ তখন বলল,
বৌরা ভুল করছি, এখান থেকে চলে যা, এই বড়ি বন্ধ করে ধরা ঠিক করেছি, এখানে আসাই তোদের ভুল।
রোহিত তখন বলল, কে আপনি, কেন এসব করছেন, হ্যাঁ কেন বলি দিচ্ছেন ওকে, আর দেবালেনা আমার বান্ধবী কোথায়?
বৃদ্ধ কিছু না বলে আঙ্গুলি দিয়ে দেবালেনার কাটা মাথাটা দেখিয়ে দেয়। সবাই মুহূর্তে চমকে যায়। গৌতম বৃদ্ধকে মারতে উদ্যত হয়, কিন্তু সবার কথায় কিছু করে না। গৌতম তখন বৃদ্ধকে বলে,
আপনি কে, কেন এসব করছেন, হ্যাঁ কেন ওকে মেরে ফেলেছেন, সত্যি করে বলেন।
বৃদ্ধ তখন বলে,
আমার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না, আমি আসলে সত্যি বলতে গেলে এক প্রকারের অমরত্ব লাভ করেছি। যতদিন শয়তান বিরাজ করবে ততদিন আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমরা এখান থেকে চলে যাও, যাওয়ার রাস্তা আমি বলে দেব, চলে যাও, পালাও।
রোহিত তখন বলল, সত্যি করে বলুন, আপনি কে, আপনি আমাদের সাহায্য কেন করতে চাইছেন?
বৃদ্ধ তখন আবারও বলল,
বারবার এসব জিজ্ঞেস করো না, আজ পূর্ণিমা, যদি থাকো আজ সবাই মরবা, সবাই। এখনির পাহাড়ের শুরু থেকে আমি আছি, আমি যতদিন এই পাহাড় ধ্বংস না হয় ততদিন থাকবো, বলে দিলাম তোমরা পালাও।
গৌতম তখন বলল, না দরকার হয় আমরা বলবো, তবু এই খুলি পাহাড়ের রহস্য ভেদ করে ছাড়বো, আমার বন্ধুদের প্রাণ পরি দেওয়া হয়েছে এখানে, আমি এর শেষ দেখি ছাড়বো, আর আপনি বাকি বলুন।
বৃদ্ধ তখন বলল,
আমি তোমাদের সাহায্য করতে চাইছি, এইটাকে জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগ ভেবে পালাও।
রোহিত তখন বলল, যদি সত্যি সাহায্য করতে চান তাহলে নিজের পরিচয়টা বলুন আর এই পাহাড়ের রহস্য আমাদেরকে জানান। বৃদ্ধ বলতে শুরু করে একদম প্রথম থেকে। এই জায়গাটায় কোনো পাহাড় ছিল না, পুরো জায়গাটা ছিল একটা বন। পাহাড়ের জায়গায় একটা মন্দির ছিল আর বৃদ্ধ সেই মন্দিরে পুরোহিত করতেন। এই বনে একটা গরিব কাঠুরিয়া বাস করত, সে তার মাকে নিয়ে থাকত। এবার এই বনে অন্য দেশ থেকে কিছু লোক আসে। মন্দিরে বিগ্রহ ছিল সোনার, আর তাছাড়া অনেক মূল্যবান সম্পদ ছিল এই মন্দিরে। সেই বিদেশিরা এসে সবকিছু দেখে মন্দিরে লুট করার পরিকল্পনা করে। ওরা বৃদ্ধকে বেঁধে রেখে রাতের বেলা সব ধন রত্ন চুরি করে নিয়ে যাবার সময় সেই বৃদ্ধ কাঠুরিয়াকে দেখে ফেলে। ও একাই সে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু ওদের সম্মিলিত শক্তির কাছে হেরে যায়। পরে সেই ভীম দেশিরা ওকে ধরে সব কাঠুরিয়া দিয়ে মেরে ফেলে এক কপি গড়া থেকে ওই কাঠুরির। পরে ওই বিদেশিরা ওকে ধরে ওর কাঠুরিটা দিয়ে ওকে মেরে ফেলে, এক কোপে গলাটা কেটে ফেলে কাঠুরির। পরবর্তীতে যাকে কোনো সমস্যা হয় না, তাই সে বিদেশিগুলো সেই মন্দিরের পাশে মাটি খুঁড়ে পুঁতে দেয় আর মন্দিরে আগুন জ্বালিয়ে দেয়। বৃদ্ধ সেখান থেকে কালক্রমে বেঁচে ফিরে যায়। যেহেতু কাঠুরিয়া নিখোঁজ ছিল তাই পরবর্তীতে সবাই মনে করে যে সেই কাঠুরিয়া সবকিছু চুরি করে মন্দিরে আগুন দিয়েছে। বৃদ্ধের কথা কেউ বিশ্বাস করে না। পরে সব লোকজন মিলে সেই কাঠুরিয়া মাকে নির্যাতন করে মেরে ফেলে। বৃদ্ধকেও এই চুরির সাথে যুক্ত ভেবে অনেক মারধর করে। সেই রাত ছিল পূর্ণিমার রাত। সেদিন সেই কাঠুরিয়ার আত্মা প্রেত হয়ে যায় আর সে বৃদ্ধ ব্রাহ্মণকে নিজের বশীভূত করে। পরে সেই বৃদ্ধকে এই বনে বসবাসরত সকলকে বলি দেওয়া হয় আর এত মনোবলি দেওয়ার ফলে ক্রমশ সেই কাঠুরিয়ার শক্তি বৃদ্ধি পেতে থাকে। একটা সময় সেই কাঠুরিয়া বৃদ্ধকে তার প্রেত আয়ুর ভাগিদার করে। অর্থাৎ যতদিন সে মুক্তি না পাবে ততদিন বৃদ্ধ মরবে না। আজ পর্যন্ত যত বলি দেওয়া হয়েছে সব কয়টা মাথা এখানে জমা হতে থাকে। এই পাহাড় সৃষ্টি হয়েছে সে মাথা দিয়ে আর বৃদ্ধ প্রায় 200 বছর ধরে এই নরবলির রক্তযজ্ঞের সামিল হয়ে আসছে। একটা সময় খুলি জমতে জমতে এখানে একটা গুহার সৃষ্টি হয় আর গুহাটা সেই জায়গায় সৃষ্টি হয় ঠিক সেই জায়গাতে মন্দির ছিল। তাই ওই আত্মাটা সব জায়গায় যেতে পারলেও ওই গুহায় সে প্রবেশ করতে পারে না। তাই বৃদ্ধ তার সর্বশক্তি দিয়ে ধ্যানে বসে পড়ে। বৃদ্ধ দেখতে চায় কেমন আছে যে এই নরকীয় থেকে মুক্তি করে দিবে তাকে। তখন বৃদ্ধ রোহিত আর তার বন্ধুকে দেখতে পায় আর তার বৃদ্ধ অন্য একটা আত্মাকে প্রথমে এই রোহিতের শরীরে প্রবেশ করায়। রোহিতের শরীরে প্রবেশ করিয়ে এই গুহায় আসতে বলেছিল কিন্তু তখনই শয়তান বুঝতে পেরে যায় তার নরকীয় ভবন লীলা ধ্বংস করে দিবে। বেশি দিন নেই তাই কাঠুরিয়া রোহিতকে মারার জন্য গতিবেগে আসতে থাকে। বৃদ্ধ এই ব্যাপারটা বুঝতে পেরে যায়। তখন বৃদ্ধ তার শুভ শক্তি দিয়ে রোহিত আর তার বন্ধুকে অদৃশ্য করে কিছু ভাগ্যের লীলা আর শয়তানের শক্তি এদের কাছে একজনকে হার মানতে হয় সে অনিমেষকে। শয়তান কাঠুরিয়া এসে অনিমেষের উপরে ভর করে তার অনিমেষকে মেরে ফেলে। শুভদীপ আর দেবালিনা বলি দিতে আনা হয়েছিল কিন্তু শুভদীপ জোর জবরদস্তি করার কারণে শয়তানটা রাস্তায় ওকে মেরে ফেলেছে। এই গুহাটা মন্দিরের জায়গা অবস্থিত তাই আত্মার কোন শক্তি এখানে খাটে না। তাই 1001 বলি দিয়ে এই গুহাটাকে অপবিত্র করতে চাইছে। তাই প্রতি পূর্ণিমায় এখানে বলি দেওয়া হয়। প্রতি পূর্ণিমায় কোনো না কোনো মায়া বলে এখানে কিছু লোক এসে পরে যেমনটা তারা এসেছে। বৃদ্ধের কথা শুনে সকলেই যেন চমকে যায়। একটা লোক নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এতগুলো প্রাণ নিচ্ছে বাবা যায় না। রোহিত তখন বলে উঠে, আপনার কথা মতো তাহলে এখানে আমরা থাকতে পারি, এখানে থাকলে আমরা তো নিরাপদ থাকবো তাই না? বৃদ্ধ তখন বললে,
না এখন এই জায়গাটা নিরাপদ নেই। ওই মেয়েটারে বলি দেওয়া হয়েছিল 1001 বলি, অর্থাৎ জায়গাটা অপবিত্র হয়ে গেছে আর এখানে যে কোনো সময় সেই শয়তান প্রবেশ করতে পারে। তাই যত দ্রুত সম্ভব আমার বলা রাস্তা দিয়ে পালাও, কারণ এটা পুরোটা মায়ায় ঘেরা, যেদিকে যাবে হারিয়ে যাবে।
রোহিত তখন বলে উঠল, না আমরা আজ পালিয়ে গেলে এই হত্যাযজ্ঞ কোনো দিন থামবে না, তাই আমরা পালাবো না। আপনি আমাদের কোনো উপায় বলে দিন, আমরা হত্যাযজ্ঞ থামিয়ে দিব, দইলেই ভবিষ্যতে আরো অনেক প্রাণ যাবে। বৃদ্ধ তখন বলল,
এতে কিন্তু তোমাদের জীবনে রোজকি আছে, দুটোর যে কোনো একটা বেছে নাও, নিশ্চিত মৃত্যু না হলে পালাও বলতেছি।
রোহিত তখন বলল, আমি ভয় পাই না। বাকিরা সবাই বলল, আমরাও ভয় পাই না। বৃদ্ধ তখন বলল,
তাহলে শোনো, ওই কাঠুরের মাথায় কলিটা আমাকে এনে দিতে হবে আজ পূর্ণিমা। পূর্ণিমার পরে ওই জায়গায় ওই সাধারণটা প্রবেশ করতে পারবে, তার আগে ওই কলিটা দিয়ে সগ বা বিনাশ করতে হবে।
গৌতম তখন বলল, কিন্তু আপনি যে আমাদেরকে সাহায্য করছেন কিভাবে মানবো বলুন তো? বৃদ্ধ তখন বলল,
আমি এই জীবনে ক্লান্ত আর বসে না, আমি 250 বেশি সময় ধরে বেঁচে আছি, এই পার থেকে আমি মুক্তি চাই, আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করে না।
রোহিত তখন বলল, ঠিক আছে কিন্তু এতক্ষণের মধ্যে সে কাঠুরিয়ার খুলি পাবো কিভাবে? বৃদ্ধ তখন বলে,
নিজে অনেকগুলো কুটি আর গাছ দেখতে পাবে, এর মধ্যে অন্য কোন একটা গাছের মধ্যে সে কাঠুরিয়া অস্থি আর কলি আমি বলতে পারবো না, তোমাদের মধ্যে থেকে একজন যেতে হবে, গিয়ে গাছ খুঁজে এবং কুড়ি বের করে আনতে হবে, সেই মাথার সাথে এক্স চিহ্ন থাকবে, সেটাই হচ্ছে কাঠুরিয়ার খুনি। কিন্তু এতে কিন্তু অনেক যোগী আছে। কালো পোশাক পরা ওই লোকগুলো সারা কোন ওই গাছগুলো অস্থি পাহাড় দিচ্ছে। হ্যাঁ কিন্তু এটা কিন্তু সহজ ব্যাপার না, বলে দিয়েছি। আর এই পাহাড় থেকে নেমে ওই মাটি কুড়ি কুড়ি আনতে হবে, অনেক সময় লাগবে। ততক্ষণ যদি পূর্ণিমা বার হয়ে যায় তাহলে সবাই মারা পড়বে, আমাকে অনেক শাস্তি পেতে হবে বললাম। আর পথে অনেক বিপদ হবে, তাই সাবধান সাবধান, তোমাদের মধ্যে কে যাবে?
রোহিত তখন বলল, আমি একাই যাব, কারণ আমার জন্য আমার বন্ধুদের প্রাণ গিয়েছে। বৃদ্ধ তখন বলল,
না 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 একা গেলে সময় লাগবে, এ ছিল তোমার সাথে যাবে।
গৌতম বলল, আমিও যাব কুলি আনতে। বৃদ্ধ তখন বলল,
ঠিক আছে তাহলে আমি তোমাদের একটা কবচ দেব, ওই কবচ গুলো নিজের শরীর থেকে আলাদা করবে না, ওই কবচ সাথে থাকলে কোনো অশুভ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না, তোমরা প্রস্তুত হও।
দুজনই মানসিক ভাবে প্রস্তুত হয়। বৃদ্ধ একটা মঞ্চভূত কবচ দুজনের গলায় ঝুলিয়ে দেয় আর বারবার সাবধান করে যায় যে ওটা না খুলতে। সে বৃদ্ধ যজ্ঞে আবারও আগুন জ্বালায়, দুজনকে আগুনের পাশে বসায় আর মঞ্চ বিড়বিড় করে পড়তে থাকে। পরে উভয়ই কপালে সেই যজ্ঞের পোড়া কাঠের তিলক এঁকে দেয়, তাদের শার্ট খুলে দেহে ছাই মেখে নেয়। পরে দুজনেই হাতে দুটো কোদাল দেয়। বৃদ্ধ মনে বলে,
যাও কার্য সিদ্ধি করো।
নিজেদের বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে দুজনেই পাহাড়ের গুড়ায় বেরিয়ে পড়ে। পেছন থেকে মেয়েরা সবাই কান্না করছে, কে জানি আর দেখা হবে কিনা। বৃদ্ধ শুধু মনে মনে বলে,
সফল হয়ে ফিরিস।
রোহিত আর গৌতম বেরিয়ে পড়ে। বের হতে অনেকটা দৌড় শুরু করে, কারণ অনেকখানি পথ যেতে হবে পাহাড়ের নিচে গিয়ে সেই গাছ খুঁজে বের করে নিয়ে পাহাড়ের উপরে উঠতে হবে। সময় অনেক বেশি কম, পূর্ণিমার আগে যে করেই হোক কাজটা করতে হবে, নইলে সবাই মারা পড়বে। পূর্ণিমার চাঁদ আছে বিধায় তাহলে দেখতে কোনো সমস্যা হচ্ছে না। পথে রোহিত গৌতমকে বলছে, কিরে পারবো তো, অনেকটা পথ কিন্তু, অনেক ঝুঁকি আছে। গৌতম তখন বলল,
চিন্তা করিস না, সবর দিয়ে হবে, রোহিত যদি মারা যায় আমাকে বলিস না রে।
রোহিত তখন বলল, আরে মরবো না, যদি মরি এই খুঁড়ি ধ্বংস করে মরবো। আবার দুজনে দৌড় দেওয়া শুরু করে। পেছন থেকে অনেক কান্নার আওয়াজ যেন ভেসে আসে, কেউ ওদের অনবরত বলেই চলেছে, ওদিকে যাস না, ফিরে আয় ফিরে আয়। সামনে থেকে দেখতে পায় কয়েকশো শ্রীগাল দাঁড়িয়ে আছে, ওদের দিকে অনবরত হুঙ্কার করে যাচ্ছে, কিন্তু সেদিক ওদের খেয়াল নেই। ওদের শুধু একটাই লক্ষ্য, এখন যেভাবেই হোক খুলে নিয়ে আসতে হবে, সেই খুঁড়ি পাহাড় ধ্বংস করতে হবে। দৌড়াতে দৌড়াতে একটা সময় তারা নিচে এসে পড়ে। ভরা পূর্ণিমার রাত, রাতের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কালো পোশাক পরা কিছু লোক তাদের পথ আগলে দাঁড়িয়েছে। ওদের মধ্যে একজন বলে উঠল,
দাঁড়া, ওইদিকে যাবি না, নইলে মরতে হবে, এক কুঠোরে এক মাথা কেটে দিব।
গৌতম তখন বলল, আজ যত চেষ্টা করিস না কেন, আমাদের আটকাতে পারবি না। এই বলে গৌতম দৌড়ে যায় ওদের আক্রমণ করতে, কিন্তু ওদের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। সেই দেখে রোহিত বলে, গৌতম ওদের সাথে গায়ে চড়ে পারবো না রে আমরা, ওরা মায়া বলে শক্তি বুঝিস না কেন, ওদের ওদের অশরীরী শক্তি আছে। নিজের কবচটা বের কর বের কর, দেখা যাক এই কবচটা কি ক্ষমতা। এরপর দুজনেই নিজের কবচটা বের করে। কবচ থেকে একটা অদ্ভুত রকম আলো বের হয়, সে আলো পোশাকধারী লোকগুলো গায়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সব হাওয়ায় মিলিয়ে যায়। পরে গৌতম রোহিতকে বলে, একটা কাজ করা যায়, আলাদা আলাদা গাছ খুঁজতে খুঁজতে ঘুরে আয়, চল এতে তাড়াতাড়ি হয়ে যাবে খোরা। রোহিত তখন বলল, ঠিক আছে ঠিক বলেছিস তুই, চল তুই এই দিকের গুলো খুঁড়তে থাক, আমি ওইগুলো খুঁড়ি, খবরদার বললেও কিন্তু কবচ করবি না। গৌতম তখন বলল, ঠিক আছে রে, কিন্তু যেই গাছ খুঁড়বি বেশি সময় নিবি না তো, জলদি জলদি খুঁড়িস কিন্তু। রোহিত তখন বলল, ওকে। এই বলে দুজন গাছ খুঁড়তে যাচ্ছে। এক সময় পর একটা গাছ খুঁড়ে যাচ্ছে, কিন্তু কোন গাছের সে অস্থির খুলে পাচ্ছে না। এই প্রবল গরমে দুজনে ঘেমে যাচ্ছে, এক একজনের সারা শরীর দিয়ে যেন মাটি মেখে গেছে, কিন্তু তবুও সে কবর খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে খুঁড়তে খুঁড়তে গৌতম একটা সময় সেই গাছটার অস্থি খুঁড়ে। রোহিত তখন দূরে অন্য একটা গাছ করছিল। গৌতম গাছটা খুঁড়ে দেখে একটা অস্থির মাথা খুলির মধ্যে এক সাঁকা, এবং গৌতম খুঁড়িটা হাতে নেয়। হাতে নিয়ে যেই রোহিতকে ডাক দিতে যাবে, ঠিক তখনই দেখে ঋতু দাঁড়িয়ে আছে তার সামনে। ঋতু তখন বলে,
কিরে গৌতম খুলে পেয়েছিস?
গৌতম তখন বলে, হ্যাঁ রে, ঋতু পেয়েছি, আমরা সবাই বেঁচে যাবো, কিন্তু তুই এখানে? ঋতু তখন বললো,
আমরা খুব চিন্তিত হয়েছিলাম, তাই তোরে নিয়ে চলে এসেছি।
গৌতম তখন বললো, কিন্তু তুই এখানে এসেছিস কেন? এই জায়গাটা নিরাপদ না, কেন আসতে গেলি?
ঋতু তখন বললো, দেখি খুলিটা দে তো। না, এই খুলিটা তোর হাতে দিতে পারবো না, এটা অভিশপ্ত খুলি।
পরক্ষণে একজন কালো পোশাকধারী উঠোন নিয়ে ঋতুকে ধরে ফেলে। ঋতু ভয় পেয়ে যায়। তখনই গৌতম বলে, ছেড়ে দে ওকে। আরে ওকে কিছু করিস না রে ভাই, ঋতু তোর কবজ বের কর।
ঋতু তখন বলল, গৌতম ও ওই বৃদ্ধ আমাদেরকে কবজ দেয়নি, আমি জোর করে চলে এসেছি, ও আমাকে মেরে ফেলবে গৌতম, আমাকে বাঁচা গৌতম।
গৌতম তখন বলল, ঋতু তুই পালা, আমি ওকে দেখছি।
ঋতু তখন বলল, গৌতম তোর কবজটা বের কর গৌতম, নইলে আমাকে মেরে ফেলবে।
গৌতম তখন বলল, হ্যাঁ তুই চিন্তা করিস না, এই নে কবজ। এই বলে গৌতম নিজের গলার কবজটা খুলে ছুড়ে মারে ঋতুর দিকে। ঋতু দূরে সরে যায়, কবজটা মাটিতে পড়ে যায়। হঠাৎ একটা ডঙ্কা হাওয়া, ধুলিকণা আর মাটি সেই কবজের উপরে ঢেকে নেয়। রোহিত তখনই গৌতমের দিকে তাকায়, তখন সে দেখতে পায় সে কবজটা ছুড়ে দিচ্ছিল। রোহিত তখনই কোদাল দিয়ে দৌড় লাগায় এবং গৌতমের দিকে যায়। ধীরে ধীরে ঋতুর রূপও সে কালো পোশাকধারী একজন হয়ে যায়, এবং গৌতম আর বুঝতে বাকি রইল না যে এটাও সে প্রেতটা তার রূপটা ধারণ করে এসেছিল। তখন সে কালো পোশাকধারী লোকটা বলে,
এবার কোথায় যাবি গৌতম? এবার বল।
এই বলে নিজের কোঠার দ্বার থেকে তুলে কোপ দেবে গৌতমকে। ঠিক তখনই রোহিত দৌড়ে এসে গৌতমের গলায় নিজের কবজটা পরিয়ে দেয় আর বলে, গৌতম বাকিদের জীবন এখন তোর হাতে, ঋতু আদেশা আর ওই মেয়েটাকে তুই বাঁচা, জলদি যা, জলদি খুঁড়িটা নিয়ে উপরে যা, আমার কথাটা ভাবিস না আর ভুলিস না আমায়। আর হ্যাঁ, আদেশা কিন্তু খুব কাঁদবে আমার কথা শুনলে, একটু সান্ত্বনা দিস ওকে। গৌতম তখন বলল, কাজটা ঠিক করলি না তুই দোস্ত। রোহিত তখন হাসে, গৌতম পুরো কথাটা বলতে পারে না, গৌতম কথাটা বলতেও পারে না। পেছন থেকে ওই লোকগুলো একটা কুঠোর দিয়ে রোহিতের মাথাটা কোপ মারে। রোহিতের চোখের কোণে এক বিন্দু জল যেন গড়িয়ে পড়ে, মাথা থেকে অনবরত রক্ত ঝরছে। সেই কুঠোরে মাথার মগজ ভেদ করে চলে যায় এবং মুহূর্তে রোহিত মাটিতে লুটিয়ে পড়ে। আর গৌতম দৌড় শুরু করে, দৌড়াতে 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 একটা সময় সে গুহার ভেতরে পৌঁছে যায়। পূর্ণিমা শেষ হতে তখন আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ঘরের ভেতরে প্রবেশ করতে গৌতম মাটিতে শুয়ে পড়ে। সময় দৌড়ে এসে তাকে ধরে উঠে বসায়। তখন আদিশা বলে,
কিরে ওঠ ওঠ, আমার রোহিত কই?
গৌতম তখন কান্না আর কষ্টে ভরা মন নিয়ে আদিশাকে বলে,
আমাকে ক্ষমা করে দে দোস্ত, ক্ষমা করে দিস।
আদিশা ভুরু কুচকে ভয় ভয় করে বলে,
মানে মানে কি, মানে কি বলিস তুই?
এই বলে সে জ্ঞান হারিয়ে ফেলে। সবাই কান্না ভেঙে পড়ে। বৃদ্ধ তখন বলে,
আমি আগুন জ্বালাই দিছি, যোগে ঘুড়ি অর্পণ করা মাত্র এবার এই বন জঙ্গল ধ্বংস হয়ে যাবে, কিছু ঠিক না। তোরা এবার থেকে নেমে দৌড় দিয়ে সোজা উত্তর দিকে তোরা বিকমদার, কেউ পিছন ফিরে তাকাবি না, কেউ নিজের বা থামাবি না, সময় কম, ওর জ্ঞান ফিরিয়ে আন। হতে পারে তোরাই একমাত্র লোক যারা রহস্য পুরী থেকে বেরোবি, এই মৃত্যু পুরী থেকে বেরোবি, আর আমাকে মুক্ত করবি। আমি আগুন জ্বালাম, তারা বসে থা, আমি বলা মাত্রই দৌড় দিবি।
গৌতম বলল, কিন্তু আমরা চলে গেলে আপনি যদি সব ধ্বংস হয়ে যায় তাহলে আপনার কি হবে?
বৃদ্ধ তখন বলল,
আমি এই জীবন থেকে মুক্তি পাবো।
গৌতম তখন বলল, ঠিক আছে। এরপর বৃদ্ধ বেদিতে আগুন জ্বালিয়ে বীরবীর করে মঞ্চ বলা শুরু করলো। একটা সময় বৃদ্ধ বলে,
তোমাদের যাওয়ার সময় হয়ে এসেছে বন্ধুবা, ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। ভালো থাকিস, মঙ্গল হোক মঙ্গল হোক, কিন্তু সাবধান, পিছন ভেবি না বা ধামাবি না, সোজা উত্তর দিকে।
সবাই পাহাড় থেকে দৌড়ানো শুরু করে। সে বৃদ্ধ নানা মঞ্চ পরে আগুনে ফু দিতে থাকে। এদিকে সময় যখন প্রায় পাহাড় থেকে নেমে গেছে, তখন বৃদ্ধ আগুন খুলিটা আহত দেয়। সাথে সাথে বিশাল এক বিস্ফোরণ হয় গুহার ভেতরে। সেই বিস্ফোরণে বৃদ্ধ পুড়ে ছাই হয়ে যায়। ঋতু বিস্ফোরণের আওয়াজটা শুনতে পায়। পেছন দিকে তাকিয়ে ফিরে দেখে, সাথে সাথে ঋতুর শরীরও এক মুহূর্তের মধ্যেই ছাই হয়ে যায়। কিন্তু ঋতু সবার পেছনে থাকায় কেউ সেটা দেখতে পায়নি। দৌড়াতে দৌড়াতে যখন প্রায় ভোর হয়ে গেছে, তখন তারা জঙ্গলের বাইরে পৌঁছায়। বাইরে গিয়ে দেখে তাদের গাড়িটা সেখানে পড়ে আছে। বাইরে গিয়ে তারা খেয়াল করে ঋতু নেই। গৌতম বলে, এ কি, ঋতু কোথায়? অদিশা তখন বলে, আসলে তো ঋতু কোথায়? তার মানে ঋতু? গৌতম বলে, হ্যাঁ, মনে হয় জঙ্গলের ভেতরে মারা গেছে। অদিশা তখন বলে, না না, আর সকল মনে করবো লাভ নেই। ওই দেখ, ওই দেখ গৌতম, কি বলে পাহাড়ের দিকে ইশারা করে। গৌতম আর মনীষা তাকিয়ে দেখে ধীরে ধীরে খুলির পাহাড়টা খুলে খুলে পড়ছে। গৌতম আর মনীষা তাকিয়ে দেখছে ধীরে ধীরে খুলি পাহাড়টা খুলে খুলে পড়ে যাচ্ছে। আর অদিশা দুঃখ কষ্ট নিয়ে কান্নায় মাখা চোখে সেই দিকে তাকিয়ে আছে, কারণ ভালোবাসার মানুষটা তাকে তার বন্ধুদের বাঁচিয়ে চলে গেছে। একটা সময় বিশাল আওয়াজ করে পাহাড়টা ভেঙে পড়ে যায়, পুরো জঙ্গলটা আগুনে লেগে যায়। গৌতম গাড়িতে উঠে বসে চালিয়ে দেখে গাড়িটা ঠিকই আছে। পরে তিনজন মিলে গাড়িতে বসে বাড়ির দিকে রওনা হয়। সাথে নিয়ে যায় খুলি পাহাড়ের রহস্যের সমাধান, আর পেছনে ফিরে যায় পাঁচজন বন্ধুর ভয়ঙ্কর এক স্মৃতি, আর অদেশা ছেড়ে যায় তার মনের গভীরের মানুষকে। ঘটনাটির লেখক হরিপদ পণ্ডা রোহিত। আশা করছি ঘটনাটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আমি আবারও বলছি, গল্পটির লেখক হরিপদ পণ্ডা রোহিত। আশা করছি তার ঘটনা আপনাদের সবার কাছেই ভালো লেগেছে, এবং ঘটনাটি কানেক্ট করেছেন আমাদের ফিরোজ ভাই। আলহামদুলিল্লাহ, what a story line! This is what we call a cinematic story. আমার কাছে মনে হচ্ছে আমি একটা পরিপূর্ণ সিনেমা দেখলাম। একদম থ্রিলিং একটা স্টোরি, এবং অ্যাডভেঞ্চার কি নেই এই স্টোরিতে! আপনারা কল্পনায়, আমার কাছে মনে হচ্ছে না আমি কল্পনার জগতের সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং হোয়াট এ স্টোরি! আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে সর্বোচ্চ ঘটনাটাকে বা গল্পটাকে, যেটাই বলেন না কেন, জীবন্ত করার চেষ্টা করেছি। আমি জানি না আমি কতটুকু পেরেছি, বাট আমার বিশ্বাস যে আপনারা বুঝতে পেরেছেন পুরো স্টোরিটা। দারুণ সুন্দর ছিল, অসাধারণ এক ঘটনা ছিল। বাহ, মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা স্টোরি আপনি কানেক্ট করে নিয়ে এসেছেন। অবশ্যই লেখকের নামটাও মেনশন করে দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে যে তিনি এত ভালো ভালো স্টোরি আমাকে শেয়ার করেছেন। দারুণ দারুণ ছিল ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, লাভ ইউ ব্রো। আমি আর কথা বলবো না, আমরা সরাসরি চলে যাবো আজকে লাইভ সেশনে। আশা করছি আজকের এই পুরো ঘটনাটা নিয়ে অনেক আলোচনা আছে আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো একটা সময় যাবে। চলে যাই লাইভ সেশনে। Yeah.